स्वप्न एतदुतदेव माया किं स्वप्न एतदुतदेव माया किं वामदियोगत बुद्धिमोह किं वामदियोगत बुद्धिमोह अथोऽहमस्यैव मार्गकस्य अथोऽहमस्यैव मार्गकस्य यः कश्चिनोत्पत्तिकात्मजोगः यः कश्चिनौत्पत्तिकात्मजोगः कश्चन ऋणसी औत्पत्ति स्वाभाविक आत्मदेव सूर्योग शक्ति अनुवाद माँ जशोदा मन मन वितर्क करने को लगे यह कौन स्वप्न ना बहिरंग शक्तिर मोहमाया सृष्टि यह कौन मो निजर बुद्धि बहुमाया अवस्था प्रकाशित हो ना यह मोर ये शिशुर जोग शक्ति अटे कह माँ जशोदा जो शिशुर मुख भितर यह अद्भुत दृश्य दर्शन कले से मन मन वितर्क करप्न नुहे तो तापर विचार कले स्वप्न देखुना कारण मोर चक्षु खोला अच्छी जहाँ कि घटू तास्तविक भाव दर्शन करुद्रित नुहे और स्वप्न मत देखुना ताल हूँ तो यह देवमाय कार्य अटे कि संभव नुहे देवता मैंने कहीं मत यह सब देखे मुझे साधारण रमणी देवता मान सब मोर कौन संपर्क ना अच्छा से मत देवमाय दर्शन कराइबे कहीं तो संभव नुहे माँ जशोदा पुणी भावुंज हुए तो निज बुद्धि विकार फल से यही दृश्य सब देखते कि विचार कर मो शरीर तो अस्तुत असुस्थ नुहे मो रोगग्रस्त होना तो कहीं महाच्छन होगी मोर मुंड गर्मा होवार कौन संभावना ना कारण मुझे ठीक भाव चिंता करे तो यही दृश्य सब मो पुत्र जोशक्ति द्वारा प्रदर्शित होती यही कथा गर्भमुनि भविष्यवाणी कही नपर से शेष स्थिर कले যে সেই দৃশ্য তাঙ্ক পুত্রর হি কার্য অটে, অন্য কিছু নহে। ভাগবত দশম স্কন্ধ অষ্টম অধ্যায় অধ্যায়ের শেষ কৌঁচি ভগবান তাঙ্ক মুখ ভিতরে বিশ্বকু দেখাও মহাদশরা। ଏବେ ସପ୍ତମ ଅଧ୍ୟାୟ ମଧ୍ୟ ଭଗବାନ ଏଇଭଳି ଭାବରେ ତାଙ୍କୁ ବିଶ୍ୱରୂପ ଦର୍ଶନ କରାଇଥିଲେ ମା ଯଶୋଦାଙ୍କୁ, କିନ୍ତୁ ସେତେବେଳେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ମା ଯଶୋଦା କେବଳ ଆଖି ବୁଝି ଦେଇଥିଲେ, ତାଙ୍କର କିଭଳି ଭାବରେ ଚିନ୍ତା କଲେ କ'ଣ କଲେ ତାଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା ବିଷୟରେ କିଛି ସୂଚନା ଦିଆଯାଇନଥିଲା। କିନ୍ତୁ ଏଠି ଯେତେବେଳେ ମା ଯଶୋଦା ଦେଖୁଛନ୍ତି ପୁତ୍ରଙ୍କ ମୁଖରେ ଯେଉଁ ବିଶ୍ୱରୂପ ଦର୍ଶନ କରୁଛନ୍ତି, ବିଶ୍ୱକୁ ଦର୍ଶନ କରି ସେ ବର୍ତ୍ତମାନ ଅଭିଭୂତ ହୋଇଯାଉଛନ୍ତି, ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ସେ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି କି ସ୍ୱପ୍ନ ଭିତ ଏ କ'ଣ ସ୍ୱପ୍ନ କି ସ୍ୱପ୍ନ ଏବଂ ବାସ୍ତବିକତା ଭିତରେ ବିଶ୍ୱକୁ ଯଦି ଆମେ ଦେଖିବା କ'ଣ ଅନ୍ତର ଅଛି। ସାଧାରଣତଃ ଆମେ ବାସ୍ତବ ବିଷୟରେ ଜ୍ଞାନ ପାଉନି, ଯାହା ସବୁ ଜ୍ଞାନ ପାଉଛେ ସେସବୁ ସ୍ୱପ୍ନ ବିଷୟରେ ଜ୍ଞାନ, ସ୍ୱପ୍ନକୁ ଆମେ ବାସ୍ତବିକ ବୋଲି ଭାବୁଛେ ବା ବାସ୍ତବ ବସ୍ତୁ ବୋଲି ଭାବୁଛେ। ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତ ପ୍ରଥମ ସ୍କନ୍ଧ ପ୍ରଥମ ଅଧ୍ୟାୟ ପ୍ରଥମ ଶ୍ଳୋକରେ କୁହାଯାଇଛି, ଦ୍ୱିତୀୟ ଶ୍ଳୋକରେ ବେଦ୍ୟମ ବାସ୍ତବ ନତ ବସ୍ତୁ, ବାସ୍ତବ ବସ୍ତୁ ହେଉଛନ୍ତି ଭଗବାନ କୃଷ୍ଣ, ଆଉ ସବୁ ଯାହା ଆମେ ଦେଖୁଛେ ଏସବୁ ସ୍ୱପ୍ନ। ଯେମିତି ଆମେ ଦେଖିବା ଗୋଟେ ଜଳାଶୟରେ ଭଗବତ ଗୀତା ପଞ୍ଚଦଶ ଅଧ୍ୟାୟ ପ୍ରଥମ ଶ୍ଳୋକରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି, ଉର୍ଦ୍ଧ ମୂଳ ମର ଶାଖ ଅସ୍ୱତ୍ଥମ ପ୍ରାଣର ବ୍ୟାୟାମ, ଗୋଟେ ଓଲଟା ବୃକ୍ଷକୁ ବୃକ୍ଷ ଜଗତକୁ ଗୋଟେ ଓଲଟା ବୃକ୍ଷ ସହିତ ତୁଳନା କରାଯାଇଛି। ଓଲଟା ବୃକ୍ଷ କେଉଁଠି ଦେଖିବା ନା ଯେଉଁଠି ଜଳରେ ଜଳାଶୟ ନିକଟରେ ଯେଉଁ ଗଛ ଅଛି ତାର ପ୍ରତିବିମ୍ବ ଆମେ ଯେତେବେଳେ ଦେଖିବା ସେତେବେଳେ ଆମେ ସେଇଟା ଓଲଟା ଦେଖାଯିବ। ସେଇଭଳି ଭାବରେ ଏ ଭୌତିକ ଜଗତ ହେଉଛି ପ୍ରକୃତ ଯେଉଁ ଚିତ୍ ଜଗତ ରହିଛି ତାର ପ୍ରତିଫଳନ, ତେଣୁ ଭୌତିକ ଜଗତରେ ଯାହା ସବୁ ହେଉଛି ସେସବୁ ପ୍ରକୃତରେ ମାୟା। ଉଦାହରଣ ସ୍ୱରୂପ ଆମେ ଯେତେବେଳେ ସ୍ୱପ୍ନ ଦେଖୁଛେ, ସ୍ୱପ୍ନ ଦେଖିଲା ବେଳେ ଆମେ ଏ ଶରୀରଟା ବୁଲି ଯାଉଛୁ, ଏ ଶରୀର ବିଷୟରେ ଆମେ ଚିନ୍ତା ହେଉନି, ସେତେବେଳେ ଆଉ ଗୋଟେ ଶରୀରରେ ଆମେ ରହୁଛେ ଆମର ସୂକ୍ଷ୍ମ ଶରୀର, ଏ ସ୍ଥୂଳ ଶରୀରକୁ ଆମେ ବୁଲି ଯାଉଛେ। ପୁଣି ଯେତେବେଳେ ଆମେ ନିଦ୍ରାରୁ ଜାଗ୍ରତ ହେଉଛେ ଆମେ ଚିନ୍ତା କରୁଛେ ଇଏ ହେଉଛି ସ୍ୱପ୍ନ, ଏଇଟା ବାସ୍ତବ କଥା ନୁହଁ, ବର୍ତ୍ତମାନ ଯାହା ହେଉଛି ଏସବୁ ବାସ୍ତବ, ଏଇଟା ଆମେ ବର୍ତ୍ତମାନ ହେଉଛି ଏ ବାସ୍ତବ, କିନ୍ତୁ ଏଇଟା ମଧ୍ୟ ସ୍ୱପ୍ନ, କାରଣ ଏଇଟା ହେଉଛି କ'ଣ ନା ଇଏ ହେଉଛି ସ୍ଥୂଳ ଶରୀରରେ ଆମେ ଚିନ୍ତା କରୁଛେ, ସ୍ଥୂଳ ଜାଗାରେ ଚିନ୍ତା କରୁଛେ, ଏ ମଧ୍ୟ ଚିନ୍ତା ଆମର ଠିକ୍ ଭାବରେ ହେଉନାହିଁ। ପ୍ରକୃତି କ୍ରିୟମାଣାନି ଗୁଣେଇ କର୍ମାଣି ସର୍ବଶଃ ଅହଙ୍କାର ମହାତ୍ମା କର୍ତ୍ତା ନମିତି ମାନ୍ୟତେ, ପ୍ରକୃତରେ ଆମେ ଭାବୁଛେ ଆମେ ସବୁ କରୁଛେ ବା ଏସବୁ ବାସ୍ତବ ବସ୍ତୁ, କିନ୍ତୁ ଇଏ ସବୁ ହେଉଛି ମାୟା, ଭଗବାନଙ୍କର ଯେଉଁ ମାୟା ଶକ୍ତି ରହିଛି। ପ୍ରକୃତି କ୍ରିୟମାଣାନି ଗୁଣେଇ କର୍ମାଣି ସର୍ବଶଃ, ପ୍ରକୃତିରେ ଯାହା ସବୁ ହେଉଛି ଆମେ ସବୁ ଯାହା ସବୁ ଦେଖୁଛେ ଏ ପ୍ରକୃତିରେ ତ୍ରିଗୁଣ ଦ୍ୱାରା କାର୍ଯ୍ୟ ହେଉଛି, କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ଅହଙ୍କାର ମହାତ୍ମା ମିଥ୍ୟା ଅହଙ୍କାର ରହିଛି ସେମାନେ ଭାବୁଛନ୍ତି ମୁଁ ସବୁ କରୁଛି ବଟ୍ ତାହା ମୃତ୍ୟୁ ମାନ୍ୟତେ, ତେଣୁ ସେସବୁ ଯାହା ସବୁ ଚିନ୍ତା କରୁଛି ସେସବୁ ମାୟା, ମାୟା ହିଁ ଚିନ୍ତା କରୁଛି, କାରଣ ସେଇଟା ମଧ୍ୟ ସ୍ୱପ୍ନ। ସ୍ୱପ୍ନରେ ଆମେ ଏ ଭୌତିକ ଜଗତରେ ଏଇଭଳି ଭାବରେ ଭୁଲି କରୁଛେ, ଏ ଜନ୍ମ ପରେ ଆଉ ଗୋଟେ ଜନ୍ମ କ'ଣ ପାଇବା, କେତେବେଳେ ସ୍ୱର୍ଗକୁ ଯିବା, କେତେବେଳେ ନରକକୁ ଯିବା, କେତେବେଳେ ଏଇଭଳି ଭାବରେ ଭ୍ରମଣ କରି ଚାଲୁଛେ। ବିଶ୍ୱର ସର୍ବଭୂତାନ ଉଦ୍ଦେଶ୍ୟ ଅର୍ଜନ ତିଷ୍ଠତି, ରାମାୟଣ ସର୍ବଭୂତାନି ଯନ୍ତ୍ର ରୂଢ଼ାନ ମାୟା, ଏ ମାୟା ଦ୍ୱାରା ମାୟା ରୂପକ ଯନ୍ତ୍ରରେ ଆମେ ଆରୂଢ଼ ହେଇକିରି ଆମେ ଯାଉଛେ, କେତେବେଳେ ଉପରକୁ ଯାଉଛେ, କେତେବେଳେ ତଳକୁ ଯାଉଛେ, ଆମେ ଭାବୁଛେ ଏଇଟା ହେଉଛି ବାସ୍ତବ ବାସ୍ତବିକ ଜିନିଷ, ବାସ୍ତବିକ କଥା, ଏଇଟା ସ୍ୱପ୍ନ ନୁହଁ, କିନ୍ତୁ ଏଇଟା ମଧ୍ୟ ସ୍ୱପ୍ନ। ସ୍ୱପ୍ନ କେତେବେଳେ ଭାଙ୍ଗିବ ନା ଯେତେବେଳେ ଆମେ ନିଜର ପ୍ରକୃତ ସ୍ଥିତି ବିଷୟରେ, ନିଜ ପ୍ରକୃତ ସ୍ୱରୂପ ବିଷୟରେ ଜାଣିବା, କିଏ ଆମି କେନେ ଆମାର ଯାହାରେ ତାହା ପତ୍ର ଏହା ନାହିଁ ଜାଣି କେମନି ତାହା ଯେଭଳି ସନାତନ ଗୋସ୍ୱାମୀ ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ପ୍ରଶ୍ନ ପଚାରିଥିଲେ ଯେ ପ୍ରକୃତରେ ମୁଁ କିଏ, ଆମେ ପ୍ରକୃତରେ ଭାବୁଛେ ଆମେ ହେଉଛି ଅମକ, ମୋ ନାଁ ହେଉଛି ଅମକ, ମୋର ପିତାଙ୍କ ନାଁ ଅମକ, ମୋର ମାଆଙ୍କ ନାଁ ଅମକ, ମୋର ଜନ୍ମସ୍ଥାନ ଅମକ, କିନ୍ତୁ ଆମ ହେଉଛି ଏଇଟା ବାସ୍ତବ ଜିନିଷ, ଏଇଟା ସ୍ୱପ୍ନ ନୁହଁ, କିନ୍ତୁ ଏଇଟା ମଧ୍ୟ ସ୍ୱପ୍ନ। କାହିଁକି ନା ଆମେ ଯଦି ପ୍ରଶ୍ନ ପଚାରିଛୁ ଆମେ ଯେଉଁ ଜନ୍ମ ହେଲେ ତା ପୂର୍ବରୁ ଆମେ କିଏ ଥିଲେ, ଯଦି କହିବା ଏଇଟା ବାସ୍ତବ ଜିନିଷ ତାହେଲେ ପୂର୍ବରୁ ଆମେ କ'ଣ ଏହା ଥିଲେ କି? ଆମର ପରିବର୍ତ୍ତନ ହେଉଛି, ଆମେ ଆଉ କ'ଣ ଥିଲେ ସେତେବେଳେ? ପୁଣି ଯେତେବେଳେ ମୃତ୍ୟୁ ପରେ ଆମେ କୁଆଡ଼େ ଯିବା? ଆମେ ଏ ଶରୀର ନୁହଁ, ଆମେ ହେଉଛି ଏ ଶରୀରଠାରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱରେ। ଇଏ ହେଉଛି ପ୍ରାଥମିକ ଜ୍ଞାନ। ଭଗବଦ୍ଗୀତାର ଦ୍ୱିତୀୟ ଅଧ୍ୟାୟରେ ପ୍ରଥମେ ଏଇ ଜ୍ଞାନ ବି ଭଗବାନ ଅର୍ଜୁନଙ୍କୁ ଦେଇଛନ୍ତି। ଏ ଆତ୍ମା ସମ୍ବନ୍ଧୀୟ ଜ୍ଞାନ, ଆତ୍ମା ସମ୍ବନ୍ଧୀୟ ଜ୍ଞାନ ନ ହେବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଶରୀର ବା ମନ ବା ବୁଦ୍ଧି ବା ଅହଂକାର ଏସବୁ ଯେଉଁ ସ୍ତରରେ ଜଣେ ରହିଲେ ମଧ୍ୟ ସେସବୁ ସ୍ୱପ୍ନ ଭଳି କାର୍ଯ୍ୟ କରୁଛି, ସବୁ ସ୍ୱପ୍ନ। ଭଗବଦ୍ଗୀତା ଦ୍ୱିତୀୟ ଅଧ୍ୟାୟ ତୃତୀୟ ସେ ଭଗବାନ କହୁଛନ୍ତି, ଦେହିନସ୍ମିନ୍ ଯଥା ଦେହେ କୌମାରଂ ଯୌବନଂ ଜରା ତଥା ଦେହାନ୍ତର ପ୍ରାପ୍ତି ଧୀରସ୍ତତ୍ର ନ ମୁହ୍ୟତି। ଏ ଯେଉଁ ଦେହ ଅଛି, ଦେହ ଏବଂ ଦେହି ଭିତରେ ତଫାତ ସତକଡ଼ ଅନୁସନ୍ଧାନ ଲୋକ ଜାଣନ୍ତି ନାହିଁ। ଭଗବଦ୍ଗୀତା ତ୍ରୟୋଦଶ ଭଗବାନ କହୁଛନ୍ତି ଯେ କ୍ଷେତ୍ର କ୍ଷେତ୍ର ଗହେର ଏବଂ ଅନ୍ତରଂ ଜ୍ଞାନ ଚକୁଷା, ଏଇସବୁ ଯେଉଁମାନେ ଜାଣନ୍ତି ତେର ଅଧ୍ୟାୟରେ ଅନ୍ତିମ ଶ୍ଳୋକ ସେଟା କହୁଛନ୍ତି କ୍ଷେତ୍ର କ୍ଷେତ୍ରଜ୍ଞ, ଏ ଯେଉଁ ତଫାତ ରହିଛି ଏଇଟାକୁ ଲୋକମାନେ ଜାଣନ୍ତି ନାହିଁ। ସେମାନେ ଭାବୁଛନ୍ତି ଆମେ ହେଉଛୁ ଏଇ ଶରୀର। କ୍ଷେତ୍ର କ୍ଷେତ୍ର ଗହେର ଏବଂ ଅନ୍ତରଂ ଜ୍ଞାନ ଚକୁଷା ଭୂତ ପ୍ରକୃତି ମୋକ୍ଷଞ୍ଚ ଯେ ବିଦୁ ଜାଣନ୍ତି ଯେ କରନ୍ତି। ଖାଲି ଯଦି ଆମେ ଜାଣିବା ଯେ ପ୍ରକୃତିରେ ଆମେ ଏ ଶରୀର ନୁହଁ ତାହେଲେ ଆମେ ଶ୍ରେଷ୍ଠ ଗତି ଆମ ଜୀବନର, ପ୍ରକୃତିରେ ଆମେ ସେ ସ୍ୱପ୍ନରୁ ମୁକ୍ତ ହେବା ପରମ ଗତି। ଭୂତ ପ୍ରକୃତି ମୁଖ୍ୟଞ୍ଚ ଯେ ବିଦୁ ଜାଣନ୍ତି ଯେ କରନ୍ତି ସେ ଶ୍ରେଷ୍ଠ ଗତି ଲାଭ କରିବେ। ପ୍ରକୃତିରେ ସମସ୍ତେ ସ୍ୱପ୍ନ ଅବସ୍ଥାରେ ହିଁ ଅଛନ୍ତି, ସ୍ୱପ୍ନ ଅବସ୍ଥାରେ ଅଛନ୍ତି। ଭଗବତା ଦ୍ୱିତୀୟ ଅଧ୍ୟାୟ ତିଆରି ଶେଖର ଭଗବାନ ଏହି ପ୍ରାଥମିକ ଜ୍ଞାନ ଦେଉଛନ୍ତି, ସ୍ୱପ୍ନରୁ କେମିତି ଆମେ ଭାଙ୍ଗିବା, ଆମେ ସ୍ୱପ୍ନକୁ କେମିତି ଭାଙ୍ଗିବା। ଆମର ସ୍ୱପ୍ନ ଚାଲିଛି, ଦିବା ସ୍ୱପ୍ନ ସେଇଟା ରାତ୍ରି ସ୍ୱପ୍ନ, ସେଇଟା ରାତ୍ରି ସ୍ୱପ୍ନ ଦେଖୁଛେ, ଏଇଟା ଦିବା ସ୍ୱପ୍ନ ଦେଖୁଛେ। ତେଣୁ ଭଗବାନ କହୁଛନ୍ତି ଦେହିନସ୍ମିନ୍ ଯଥା ଦେହେ କୌମାରଂ ଯୌବନଂ ଜରା, ଆମେ ଏ ଦେହ ଭିତରେ ଯିଏ ଅଛେ ସିଏ ହେଉଛି ଆମେ, ସେବୁ ଦେହି। ତେଣୁ ଦେହିନ ଅସ୍ମିନ୍ ଦେହେ କୌମାରଂ ଯୌବନଂ ଜରା, ଆମର ଶରୀର ପରିବର୍ତ୍ତନ ହେଉଛି। ଯେତେବେଳେ ଛୋଟ ଶିଶୁ ଶରୀର ଥିଲା ତାପରେ ଆସ୍ତେ ଆସ୍ତେ କୁମାର ଶରୀର ପ୍ରାପ୍ତ ହେଲେ, ତାପରେ ପୁଣି ଯୁବକ ଶରୀର ପ୍ରାପ୍ତ ହେବା, ତାପରେ ପୁଣି ବୃଦ୍ଧ ଶରୀର ପ୍ରାପ୍ତ ହେବା, କୌମାରଂ ଯୌବନଂ ଜରା, ଏ ଶରୀର ପରିବର୍ତ୍ତନ ହେଉଛି। କିନ୍ତୁ ଶରୀର ପରିବର୍ତ୍ତନ ହେଲେ ମଧ୍ୟ ଆମର ପରିବର୍ତ୍ତନ ହେଉନି, ଆମେ ଯେଉଁ ଛୋଟ ଶିଶୁ ଶରୀର ଥିଲେ ସେଇ କୁମାର ଶରୀର ରହିଛେ, ଯୁବକ ଶରୀର ରହିଛେ ଏବଂ ବୃଦ୍ଧ ଶରୀର ମଧ୍ୟ ରହିବା। ତେଣୁ ତଥା ଦେହାନ୍ତର ପ୍ରାପ୍ତି ଧୀର ସ୍ତ୍ରଣ ମୁହ୍ୟତି। ତେଣୁ ଯେଉଁମାନେ ଧୀର ବ୍ୟକ୍ତି, ଯେଉଁମାନେ ଏ ସ୍ୱପ୍ନରୁ ମୁକ୍ତ ହୋଇଛନ୍ତି, ରାତ୍ରି ସ୍ୱପ୍ନ ଦିବା ସ୍ୱପ୍ନ ଏଇ ଦୁଇଟାରେ ଯେଉଁମାନେ ମୁକ୍ତ ହୋଇଛନ୍ତି ସେମାନେ ସବୁ ଧୀର। ତେଣୁ ସେମାନେ ଯେତେବେଳେ ଶରୀର ତ୍ୟାଗ କରୁଛନ୍ତି ତଥା ଦେହାନ୍ତର ପ୍ରାପ୍ତି ଧୀର ସ୍ତ୍ରଣ ମୁହ୍ୟତି, ତେଣୁ ଧୀର ଭକ୍ତି ସେଥିରେ ମୂଲ୍ୟ ହୁଅନ୍ତି ନାହିଁ ବା ବିଚଳିତ ହୁଅନ୍ତି ନାହିଁ। ତେଣୁ ପ୍ରକୃତରେ ଏସବୁ ହେଉଛି ଯାହା ସବୁ ଆମେ ଦେଖୁଛେ, ଇଏ ହେଉଛି ସବୁ ସ୍ୱପ୍ନ। ଯେତେଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଭଗବାନଙ୍କ ଶରଣରେ ନ ଯାଇଛେ, ଭଗବାନଙ୍କ ଛଡ଼ା ଅନ୍ୟ ଯାହା ସବୁ କାର୍ଯ୍ୟ କରୁଛେ, ଭଗବାନ ସବୁ ଯୁକ୍ତ ନହୋଇ ଆଉ ସବୁ ଯାହା କାର୍ଯ୍ୟ କରୁଛେ ସେ ସ୍ୱପ୍ନରେ କରୁଛେ, ରାତ୍ରି ସ୍ୱପ୍ନ ଏଇଟା ଦିବା ସ୍ୱପ୍ନ, ପୁଣି ସ୍ୱପ୍ନ ଆମର ତୁଟିବନି, ପୁଣି ଅନ୍ତ ସମୟରେ ଅନ୍ତ କାଳେ ନାହିଁ ଜମ୍ ଜମ୍ ବାପି ସ୍ମରଣ ଭାବମ ତେଜନ୍ତନ ଦେଇ କଳେବରମ ତମ ତମ ଏମିତି କନ୍ତେୟ ସଦା ତଦ୍ଭାବ ଭାବିତ। ଯେଉଁଭଳି ଭାବରେ ସ୍ୱପ୍ନ ଦେଖିବା ମୃତ୍ୟୁ ସମୟରେ ପୁଣି ତା ଆରମ୍ଭରେ ଆମେ ଭାବେ ଆମେ ହେଉଛେ ବର୍ତ୍ତମାନ ବ୍ରାହ୍ମଣ ଜନ୍ମ ହେଇଛେ, বা ক্ষত্রিয় পরে জন্ম হয়েছে, আমি হচ্ছে ক্ষত্রিয় বা আমি হচ্ছে ব্রাহ্মণ, সে মধ্যে গোটে স্বপ্ন। তেমন তাকে স্বপ্নর দৃষ্টান্ত ভাগবতের বহু স্থানে দিয়াযাই, বিশেষ ভাবে একটি শ্লোক অনেক অনেক স্থানের সেই শ্লোকটি কুয়াছে স্বপ্ন বিষয়ে, তৃতীয় স্কন্ধে কুয়াছে, একাদশ স্কন্ধে কুয়াছে, একাদশ স্কন্ধে মধ্যে দুইটি স্থানে কুয়াছে, একাদশ স্কন্ধে বাইশ অধ্যায়ে কুয়াছে যে অর্থে বিদ্যমানি সংস্কৃতি নিবর্ততে ধারক বিষয়ানস্য স্বপ্ন অনর্থ কবম যথা। এই শ্লোকটি অনেক স্থানে অচিন্ত ভাগবত অর্থে অবিদ্যমানি সংস্কৃতি নিবর্ততে, যেহেতু আমি দেখুছে স্বপ্নরে আমি দেখুছে আমি গোটে বাঘ গড়ছি, আমি মৃত্যুবরণ করছে, এইসব জিনিস আমি দেখুছি, ইয়ে হচ্ছে অবিদ্যা, পাঁচ প্রকার অবিদ্যা ভৌত জগতে রয়েছে, যেটা ব্রহ্মা সৃষ্টি করছেন, পাঁচ প্রকার অবিদ্যা সৃষ্টি কর্তৃ করছেন, তামিশ্র অনুতামিশ্র তম মোহ মহাতম, এই অবিদ্যা কিন্তু সমস্ত রয়েছে, সেটি আমি গুরুদেব প্রার্থনা করছে, সেটা কৌছে চক্ষুদান দিল দেই জানবে জানবে প্রভু সেই দিব্য জ্ঞান নিজে প্রকাশিত, প্রেম ভক্তি জান হইতে অবিদ্যা বিনাশ দেবে বেদেবার যাহার করিত, এই অবিদ্যা দূর নামা পর্যন্ত আমার স্বপ্ন চালিথিব, এটা রাত্রির স্বপ্ন দেখুছে, এটা দিবস দিবসের স্বপ্ন দেখুছে, কিন্তু এই অবিদ্যা যেত দূর হব, গুরুঙ্গ রূপার অবিদ্যা দূর হব সেতবে প্রকৃতি আমি স্বপ্নর মুক্ত হওয়া, সেতবে আমি প্রকৃতির তত্ত্ববিদ, সে তত্ত্ববিদ বলে কুযাচ্ছে, তত্ত্ববিদ মহাভাব গুণকর্ম বিভাগ গুণা মনস বর্তন্তে ইতি মত সত্যতে, যেমন প্রকৃতির স্বপ্নর মুক্ত হয়েছেন সে জানছেন এই ভৌতিক জগতের যা সব হচ্ছে এই গুণার প্রতিক্রিয়ার হচ্ছে, তেমন সে গুণরে আসক্ত হুঁতি না, গুণে সে না সত্যতে গুণের আসক্ত হুঁতি না, তেমন যেহেতু আমি ধায়ক বিষয়ানস্য ধায়ক অর্থে অবিদ্যমান সংস্কৃতি না নিবর্ততে, এই যে অবিদ্যা রয়েছে এই অবিদ্যারে আমি বিভিন্ন প্রকার দুঃখ ভোগ করছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি এইসব সংস্কৃতি গুলি কুযাচ্ছে, এই সংসার সংসারের সব বড় দুঃখ হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি, যেতদিন পর্যন্ত এই অবিদ্যা রয়েছে সেতদিন পর্যন্ত আমাদের সংস্কৃতি চালিছে, না নিবর্ততে সংস্কৃতি আমার মুক্ত হয়ে পারিবা না, ধাতু বিষয়ানস্য যেতদিন পর্যন্ত আমি বিষয় বিষয়ে চিন্তা করুথা ভৌতিক উপভোগ পাই চিন্তা করুথা ধাতু বিষয়ানস্য স্বপ্ন নিদ্রা নিবোধতা, যেভাবে ভাবে আমি নিদ্রারে স্বপ্ন যাচ্ছে স্বপ্নরে যেভাবে চিন্তা করছে যেতবে স্বপ্ন আমার ভাঙি যাচ্ছে আমি ভাবছি হচ্ছে স্বপ্ন বাস্তব কথা নয়, সেইভাবে ভাবে আমি যেতবে এই শরীর ধারণ মুক্ত ন হয়েছে সেতদিন পর্যন্ত আমি সেই অবিদ্যা ভিতরে আছে সেই স্বপ্ন হি দেখুছি, জয় শ্রী ভক্তা শ্রী কৃষ্ণ রাম শ্রী জগন্নাথ বলে নারায়ণ, তেমন অনেক স্থানে এই স্বপ্ন বিষয়ে বর্ণনা করা যাইছে, স্বপ্নরে আমি বাস্তব বিষয়ে জাঁপারা, যেভাবে ভাবে আমি স্বপ্নরে যা দেখুছে যেতবে স্বপ্ন ভাঙি যাচ্ছে সেতবে ভাবছে ইয়ে হচ্ছে বাস্তব বস্তু নুহ, ইয়ে হচ্ছে অবাস্তব এই স্বপ্ন জিনিস, তেমন সেইভাবে ভাবে আমি এই ভৌতিক জগতরে এই গুণ ভিতরে থাকা পর্যন্ত আমি যা সব হচ্ছে এসব অবাস্তব এ বাস্তব জিনিস নয়, ইয়ে হচ্ছে বাস্তব বস্তুর প্রতিফলন, তাকে হচ্ছে মায়া বলে কুযাচ্ছে, কিন্তু যেমানে ভগবানের ভক্ত সে সবুলে এ মায়ার মুক্ত অবস্থায় থাকে, ভগবদ্গীতা নবম অধ্যায়ে ভগবান কেছেন যে মহাত্মা মানুষ মহান পার্থ দৈবিক প্রকৃতি আশ্রিতা ভজন্তি অন্যান্য মানুষ জ্ঞান্ত ভূতাদি অধ্যয়ন, বদ্ধজীব মুক্ত জীব যে তফাৎ হচ্ছে বদ্ধজীব হচ্ছে সবুলে সে এই ভৌতিক ত্রিগুণ ভিতরে রয়েছে, কিন্তু যেমন মুক্ত দিব সেমানে এই ত্রিগুণর মুক্ত সেমানকে মহাত্মা বলে কাজে সেমানে দৈবিক প্রকৃতি মাশ্রিতা ভগবান যে অন্তরঙ্গ শক্তি রয়েছে সচিদানন্দময় ভগবান অনেক সেই অন্তরঙ্গ শক্তি সেমানে থাকে দৈবিক প্রকৃতি মাশ্রিতা তেমন সেমানে ভগবান ভজন করতে হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তেম অনেক কথা আমি কহা যে ভগবান ভজন করুনা সেখানে সেই শত্রু দেখি চালছেন যে ভগবান ভজন করছেন সে বুঝবা সে প্রকৃতির স্বপ্ন মুক্ত হয়েছেন সে বাস্তব বস্তু ভগবান হচ্ছেন বাস্তব বস্তু সে অবাস্তব নুহ সে স্বপ্ন নুহ সে হচ্ছেন বাস্তব সে হচ্ছেন রিয়েল বেদ্যম বাস্তব ভক্ত বস্তু বলে কুহ সে হচ্ছেন প্রকৃত প্রকৃত বস্তু সে হচ্ছেন ভগবান তেমন তাঁকর যে ভজন ক্রিয়া করছে আমি যা সব করছে ইয়ে হচ্ছে প্রকৃতটা ইয়ে স্বপ্ন নুহ ইয়ে হচ্ছে বাস্তবিক বাস্তব কথা তেমন যে ভগবান ভক্ত সে সবুড়ে এ ত্রিগুণর মুক্ত থাকে তেমন সে যদিও যে কুহযাই স্বপ্ন তাঁর স্বপ্ন সে বাস্তব তাঁর স্বপ্ন আস্তব ভিতরে বাস্তবতা কিন্তু তফাত তেম ভক্তি দেশ সিংহে রূপসানী কুমার ইহা দশ হরে দাসে কর্মণা মনসা গিরা নিখিলাশ্বী অবস্থাশু জীবনমুক্ত উচ্চতে তেমন ভগবান দাস তেমন ভগবান ভক্ত কর্মা মনসা গিরা সে শৈলে তাঁর মনে সে ভগবান চিন্তা করছেন যে কর্ম করছেন সে ভগবান নিমিত্ত কর্ম করছেন মৎকৃত মৎ পরম মদভক্ত সঙ্গবর্জিত নির্বীর সর্বভূতেষু দেবস মানন্তি পাণ্ডব এটা সদ্যা পঞ্চাবন শ্লোকরে যে কুহযাই শ্লোকটি ভগবান কেছেন মৎকর্মকৃত যা সে কর্ম করতে ভগবান কে করছেন মত ভক্ত সে কখন ভগবান মুক্ত মত অশোকরে গৌবাদ মহারাজ কেছেন এ শোক রয়েছে ভগবদ গীতার সার বলে কেছেন মত কর্মকৃত মত ভক্ত মত পরম সব কিছু সে ভগবান উদ্দেশ্যে করছেন মত পরম এবং মত ভক্ত ভগবান সে ভক্ত এবং সঙ্গবর্জিত এই ত্রিভুবন সে উদ্ধারে সঙ্গবর্জিত তেমন নির্দেয় সর্বভূতেষু যে সে স্তরকে গলেনি সে সমস্ত প্রতি মিত্র ভাবাপন্ন সমস্ত প্রতি সুহূত তা কাহ প্রতি শত্রুতা নথা অজাত শত্রু সেই সাধুঙ্ গোটে নাম হচ্ছে অজাত শত্রু আমার যুধিষ্ঠ মহারাজ কলে অজাত শত্রু বলে তো নির্দেয় সর্বভূতেষু উদ্ধাস মানুষ পাণ্ডব যে ভগবান ভক্ত সে এই স্তরের অনেক তেমন সে ভগবান যাবে একাদশ অধ্যায় পঞ্চাবন শ্লোক কিন্তু প্রভাত মহারাজ ইয়ে হচ্ছে ভগবত গীতার সার বলে কেছেন তেমন ইহা দেশে হরেক দাসে কর্মণা মনসা বিরা সে যে কর্ম করছেন যে মনে যে চিন্তা করছেন বা যে বচন করছেন নিখিলাশ অপেক্ষা অবস্থা আসু সে শয়ন করতাঁ স্বপ্ন দেখিথাঁ বা জাগ্রত থাঁ নিখিলাশ অপেক্ষা অবস্থা আসু জীবন মুক্ত সৌচ্চতি সে মুক্ত জীব তেমন যশোদা মাতা হচ্ছেন সেই স্তরের সে ভগবান মা সে তাঁর স্বপ্ন বাস্তব বস্তু কিন্তু তাহলে যেহেতু এই যে ঐশ্বর্য এবং মাধুর্য এই দুইটি রয়েছে ভগবান অনুভব রয়েছে তেমন ভগবান যেমন বৃন্দাবনে রয়েছেন সে সবুড়ে ভগবান মাধুর্য অনুভব করতে তাঁর ঐশ্বর্যকে দেখলে সে দেখিপারতে না তেমন এটি যশোদা মাতা কেছেন কি স্বপ্ন এত মু স্বপ্ন দেখিলি কি এটা ঠিক জিনিস নুহি কে প্রকৃত সে ভগবান যা সে দেখছেন সেটা প্রকৃত জিনিস দেখছেন স্বপ্ন নুহ কিন্তু তথাপি সে ভাবছেন ছোট পিলা মুখে কেমি সমগ্র বিশ্ব আসবে কেমন সম্ভব কেমি হব যে নাস্তিক ব্যক্তি যেতে বৈদিক শাস্ত্রে যেতে ভগবান অলৌকিক শক্তি অদ্ভুত শক্তি বিষয়ে বর্ণনা করা যাই সেসব সে বুঝিপারে না ଆମ ପ୍ରଭୁପାଦ ମହାରାଜ ଏହି ଗଳ୍ପଟି କହନ୍ତି ସବୁବେଳେ, ଜଣେ ମୋଚି ଥିଲେ ଏବଂ ଜଣେ ବ୍ରାହ୍ମଣ ଥିଲେ। ମୋଚି କହିଲେ ସେ ତମଗୁଣର ବା ତମଗୁଣର ଆହୁରି ନିମ୍ନ ସ୍ତରରେ ଜଣେ ଅଛନ୍ତି, ସେମାନେ ମୋଚି ମୋଚି କାର୍ଯ୍ୟ କରନ୍ତି, ଶୂଦ୍ର କାର୍ଯ୍ୟ କରନ୍ତି। କିନ୍ତୁ ବ୍ରାହ୍ମଣ ହେଉଛନ୍ତି ସତ୍ୟଗୁଣର, ସବୁବେଳେ ଉନ୍ନତ ସ୍ଥିତିରେ ଅଛନ୍ତି ସେମାନେ। ସମ ଦମ ତପ ଶୌଚ କ୍ରାନ୍ତି ଅର୍ଜବ ନୈବଚ ଜ୍ଞାନ ବିଜ୍ଞାନ ମାସ୍ତିକ୍ୟାମ ବ୍ରହ୍ମ କର୍ମ ସ୍ୱଭାବ, ଇଏ ହେଉଛି ବ୍ରାହ୍ମଣର କର୍ମ। ସବୁ ସତ୍ୟଗୁଣରେ ସେମାନେ ସବୁ କାର୍ଯ୍ୟ କରନ୍ତି, ଭଗବାନଙ୍କର ବୈଦିକ ଶାସ୍ତ୍ର ସବୁ ଅଧ୍ୟୟନ କରନ୍ତି। ବୈଦିକ ଶାସ୍ତ୍ରରେ ଭଗବାନଙ୍କର ଅନେକ ଶକ୍ତି ଅଲୌକିକ ଶକ୍ତି ବିଷୟରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି, ଅଚିନ୍ତ୍ୟ ଶକ୍ତି ବିଷୟରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି, ସେମାନେ ସେସବୁ ଅଧ୍ୟୟନ କରୁଛନ୍ତି। କିନ୍ତୁ ହେଲେ ମଧ୍ୟ ଜଣେ ବ୍ରାହ୍ମଣ ହେଲେ ଯେ ଭଗବାନଙ୍କର ଭକ୍ତ ହେଇଯିବେ ତାହା ମଧ୍ୟ ନୁହଁ। ତେଣୁ ସେ ବ୍ରାହ୍ମଣ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି, ମୁଁ ଭଗବାନଙ୍କର ପୂଜା କରୁଛି ଆରାଧନା କରୁଛି, ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ମୁଁ ଭଗବାନଙ୍କୁ ପ୍ରାପ୍ତ ହେବି, ଏଭଳି ଭାବେ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି। କିନ୍ତୁ ପ୍ରକୃତରେ ସେ ଭଗବାନଙ୍କର ଭକ୍ତ ନୁହଁ। କିନ୍ତୁ ଆଉ ଜଣେ ମୋଚି ଅଛି, ସେ ମୋଚି କାର୍ଯ୍ୟ କରୁଛି, ଜୋତା ସିଲେଇ କରୁଛି, ସବୁ କରୁଛି, କିନ୍ତୁ ସେ ଭଗବାନଙ୍କର ଭଜନ କରୁଛି।
ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହରେ, ରାମ ହରେ ରାମ 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 ହରେ।
ଶାସ୍ତ୍ର ଜ୍ଞାନ କିଛି ନାହିଁ, କୌଣସି ଭକ୍ତଙ୍କର କୃପାରୁ ସେ ଭଗବାନଙ୍କର ନାମ ନେଉଛନ୍ତି, କିନ୍ତୁ ସେ ଭଗବାନ ଭକ୍ତ ହୋଇଛନ୍ତି। ତେଣୁ ନାରଦ ମୁନିଙ୍କର କୃପା ସେମାନେ ଦୁଇ ଜଣ ଯାକୁ ସେ ନାରଦ ମୁନିଙ୍କର ସଙ୍ଗ ପ୍ରାପ୍ତ ହେଲେ। ନାରଦ ମୁନି ସବୁଠାରେ ବିଚାର କରୁଛନ୍ତି, ଆମ ପୃଥିବୀ ବି ଆସୁଛନ୍ତି, ମଧ୍ୟ ଆମ ଭୁବନେଶ୍ୱର ଇସ୍କନ ମନ୍ଦିର ବି ଆସୁଛନ୍ତି। ତେଣୁ ଯେଉଁମାନେ ଯାହା ହଉ ତାଙ୍କର ଭାଗ୍ୟ ବଳରେ ସେଇଭଳି ସାଧୁଙ୍କର ଦର୍ଶନ ପ୍ରାପ୍ତ ହେଉଛନ୍ତି, ତେଣୁ ବ୍ରାହ୍ମଣ ଯେତେବେଳେ ତାଙ୍କୁ ଦର୍ଶନ କଲେ ତାଙ୍କୁ ପ୍ରଣାମ କରି କହୁଛନ୍ତି, ଆପଣ ତ ସବୁବେଳେ ଭଗବାନଙ୍କ ନାମ ସହିତ ଭଗବାନଙ୍କ ସହିତ ସମ୍ପର୍କ ରଖିଛନ୍ତି, ନାରାୟଣ ନାରାୟଣ କହୁଛନ୍ତି, ଆଉ ଭଗବାନଙ୍କ ନାମକୁ ଯାଉଛନ୍ତି, ଆଉ ଆମେ କେବେ ଯାଇପାରିବୁ ସେ ଧାମକୁ? ନାସତେ ସୂର୍ଯ୍ୟ ନ ଶଶାଙ୍କ ନ ଭାରତ ଯଦ୍ୱାରା ନିବର୍ତ୍ତନ୍ତେ ଧାମ ପରମ ନୁହଁ। ଭଗବତ ଗୀତା ପଞ୍ଚଦଶ ଅଧ୍ୟାୟରେ ଏଇ ଭଗବାନଙ୍କ ଧାମ ବିଷୟରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି, ଯେଉଁଠି ସୂର୍ଯ୍ୟ ନାହିଁ କି ଚନ୍ଦ୍ର ନାହିଁ କି ବିଜୁଳି ଶକ୍ତି ନାହିଁ, କିନ୍ତୁ ହେଲେ ମଧ୍ୟ ସେ ସ୍ଥାନ ହେଉଛି ସ୍ୱୟଂ ଉଦ୍ଭାସିତ, ଯେଉଁଠି ଗଲେ କିଏ ଆଉ ଫେରନ୍ତି ନାହିଁ, ସେ ହେଉଛି ଭଗବାନଙ୍କ ପରମ ଧାମ। ପଞ୍ଚଦଶ ଅଧ୍ୟାୟରେ ଯେଉଁ ରହିଛି ସେ ବ୍ରାହ୍ମଣ ପାଠ କରିଛନ୍ତି, ତେଣୁ ସେ ନାରଦମୁନି ପଚାରୁଛନ୍ତି, ଆମେ କ'ଣ ସେ ଧାମକୁ ଯାଇପାରିବୁ? କେବେ ଯାଇପାରିବୁ ଭଗବାନଙ୍କୁ ପଛରେ ପଚାରିବେ ତ ଯାଉଛନ୍ତି ଗୋଟେ ଗଛ ମୂଳରେ, ବର ଗଛ ମୂଳରେ ସେ ମୋତି ଜଣଙ୍କ ବସି ଜୋତା ସିଲେଇ କରୁଛନ୍ତି, ତେଣୁ ନାରଦମୁନି ଦେଖି ସେମାନେ ପ୍ରଣାମ କରିଛନ୍ତି, ତାଙ୍କୁ ମଧ୍ୟ ସେଇ କଥା ପ୍ରଶ୍ନ ପଚାରିଛନ୍ତି, ଭଗବାନ କ'ଣ ଆମେ ପ୍ରାପ୍ତ ହେଇପାରିବୁ? କେବେ ପ୍ରାପ୍ତ ହେବୁ ଏତିକି ପଚାରିବେ ଭଗବାନ କୃପା କରି କହିବେ ଆମକୁ? ନାରଦ ଠିକ ଅଛି ପଚାରିବା ଭଗବାନ, ତେଣୁ ଭଗବାନଙ୍କ ସହିତ ଯାଇକିରି ନାରଦମୁନି ସବୁବେଳେ ସାଙ୍ଗ କରୁଛନ୍ତି। ଯେଉଁମାନେ ଭଗବାନଙ୍କ ଭକ୍ତ ସେମାନେ ସବୁବେଳେ ଭଗବାନଙ୍କ ସହିତ ଦିବ୍ୟ ଭାବର ଆଦାନ ପ୍ରଦାନ କରନ୍ତି, ମୋ ଚିତା ମଧ୍ୟ ପ୍ରାଣା ବୋଧୟନ୍ତ ପରସ୍ପରମ କଥୟନ୍ତ ନିତ୍ୟମ ତୁଷନ୍ତି ଚ ରମନ୍ତି ଚ। ଯେଉଁମାନେ ଭଗବାନ ଭକ୍ତ ସେମାନେ ଭଗବାନଙ୍କ ବିଷୟରେ ଆଲୋଚନା କରି ସେଥିରେ ସେମାନେ ଆନନ୍ଦିତ ହୁଅନ୍ତି, ଆଉ ଯେଉଁମାନେ ଲିବରେଟେଡ୍ ସୋଲ ଯେଉଁମାନେ ମୁକ୍ତ ଜୀବ ସେମାନେ ଭଗବାନଙ୍କ ସହିତ ଭାବର ଆଦାନ ପ୍ରଦାନ କରନ୍ତି। ଆମେ ଯେଉଁଭଳି ଭାବରେ କଥା କହୁଛେ ସେଇଭଳି ଭାବରେ ସେମାନେ ଭଗବାନଙ୍କ ସହିତ କଥାର ଭାବର ଆଦାନ ପ୍ରଦାନ କରନ୍ତି। ତେଣୁ ନାରଦମୁନି ଭଗବାନ ଦର୍ଶନ କରି କୃତ୍ୟକୃତ ହୋଇ ଭଗବାନଙ୍କ ସହିତ ଦିବ୍ୟ ଆଳାପ ସବୁ କରିଛନ୍ତି, କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଫେରିବା ପାଇଁ ବସିଛନ୍ତି ସେହି ସମୟରେ ସେ ଭଗବାନଙ୍କୁ ପ୍ରଶ୍ନ ପଚାରିଛନ୍ତି ଯେ ମୁଁ ଆସିଲା ବେଳେ ଜଣେ ବ୍ରାହ୍ମଣ ଏବଂ ଜଣେ ମୋଚି ଦୁଇ ଜଣଙ୍କୁ ପ୍ରଶ୍ନ ପଚାରିଛନ୍ତି, ସେ କେବେ ଏ ଗୌତମ ଜଗତରୁ ମୁକ୍ତି ପାଇବେ? ତେଣୁ ଭଗବାନ କହିଲେ ମୋଚି ଜଣଙ୍କ ଏଇ ଜନ୍ମରେ ମୁକ୍ତି ପାଇଯିବେ, କିନ୍ତୁ ବ୍ରାହ୍ମଣ ଜଣଙ୍କୁ ଶହେ ଜନ୍ମ ଲାଗିବ। ତେଣୁ ନାରଦମୁନି ମଧ୍ୟ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେଇଗଲେ, ମାନେ ସେ ବ୍ରାହ୍ମଣ ଆସିବ ଆପଣଙ୍କ ସେବା କରୁଛନ୍ତି, ପୂଜା କରୁଛନ୍ତି, ଶାସ୍ତ୍ର ଅଧ୍ୟୟନ କରୁଛନ୍ତି, ତାହେଲେ ତାଙ୍କୁ କାହିଁ ଏତେ ଜନ୍ମ ଲାଗିବ? ଆପଣ କାହିଁକି ମୋଚି ଜଣଙ୍କ ସେ ଜୋତା ସିଲେଇ କାର୍ଯ୍ୟରେ କହୁଛି, ସେ କେମିତି ଏ ଜନ୍ମରେ ପ୍ରାପ୍ତ ହେଇଯିବେ? ଏଇଟା ଆଶ୍ଚର୍ଯ୍ୟ କଥା ନା, ଆର ଅର୍ଥ ତୁମେ ବୁଝିପାରିବ? ଯଦି ତାଙ୍କ ପ୍ରଶ୍ନ ଯେତେବେଳେ ଯେତେବେଳେ ଯିବ ତୁମେ ସେ ପ୍ରଶ୍ନ ପଚାରିବ, ତୁମେ ଏକଥା କହିବ, ସେ ପଚାରିବେ ଭଗବାନ କ'ଣ କରୁଥିଲେ, ତ ତମେ ତାଙ୍କୁ କହିବ ଯେ ଭଗବାନ ଗୋଟେ ଛଞ୍ଚିର ଯେଉଁ କଣାଟି ଅଛି ସେଇ କଣାରେ ଗୋଟେ ହାତୀକୁ ଏପଟ ସେପଟ କରୁଥିବେ। ତେଣୁ ଏକଥା ଶୁଣି ନାରଦମୁନି ଭଗବାନ ତାକୁ ପ୍ରଣାମ କରି ତାଙ୍କୁ ବିଦାୟ ନେଇକି କରୁଛନ୍ତି। ସେତେବେଳେ ପ୍ରଥମେ ମୋତି ଦେଖାଇଛନ୍ତି, ତେଣୁ ମୋତି ଯେତେବେଳେ ଦେଖାହେଲେ ସେ ନାରଦମୁନିକୁ ଦେଖି କୃତକୃତ ହେଇ ତାଙ୍କୁ ପ୍ରଣାମ କରି ତାଙ୍କୁ ସେ ପ୍ରଶ୍ନ ପଚାରିଲେ ଭଗବାନ କ'ଣ କହିଲେ। ଭଗବାନ ନାରଦମୁନି କହିଲେ ଭଗବାନ କିନ୍ତୁ ଏହି ଜନ୍ମରେ ଭଗବାନ ପ୍ରାପ୍ତ ହେବ, ତେଣୁ ସେ ବହୁତ ଆନନ୍ଦରେ ନୃତ୍ୟ କରୁଛନ୍ତି। ତେଣୁ ତାପରେ ସେ ପଚାରିଲେ ଭଗବାନ କ'ଣ କରୁଥିଲେ ଆପଣ ଗଲାବେଳେ? ନା ଭଗବାନ ଗୋଟେ ଛଞ୍ଚିର ଯେଉଁ କଣାଟି ଅଛି ସେ କଣାରେ ଗୋଟେ ହାତୀକୁ ପୁରେଇକି ବାହାର କରୁଥିଲେ। ଏକଥା ଶୁଣି ସେ ମୋତି ଜଣଙ୍କ ବହୁତ ଆନନ୍ଦରେ ଗଦଗଦ ହେଇଗଲେ, ବୋଲେ ଭଗବାନ ସବୁକିଛି କରିପାରନ୍ତି, ଅକର୍ତ୍ତୁଂ ସର୍ବଦା କର୍ତ୍ତୁଂ ସମର୍ଥ, ସେ ସବୁକିଛି କରିପାରିବେ, ଭଗବାନଙ୍କ ଶକ୍ତି ରହିଛି, ଭଗବାନ ସବୁକିଛି କାର୍ଯ୍ୟ କରିପାରିବେ, ଏମିତି କିଛି ନାହିଁ ଯାହା ଭଗବାନ କରିପାରିବେ ନାହିଁ, ଅସମ୍ଭବ ଶବ୍ଦ କିଛି ନାହିଁ ଭଗବାନଙ୍କର ଡିକ୍ସନାରୀରେ। ତେଣୁ ନାରଦମୁନି ପଚାରିଲେ କେମିତି ଭାବୁଛ ଗୋଟେ ଛୁଞ୍ଚିର ଏଠି ଗୋଟେ କଣାଟେ ତାହେଲେ କେମିତି ହାତୀ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ହେବ? ନା ଦେଖନ୍ତୁ ମୁଁ ଏଇ ଯେଉଁ ଗଛ ମୂଳେ ରହିଛି, ବର ଗଛ ରହିଛି, ଏ ଗଛଟି ଏତେ ବିରାଟ ଗଛ ରହିଛି, ବିରାଟ ଦୁମ, ଏ ଗଛଟି କେଉଁଠୁ ଆରମ୍ଭ ହେଇଛି? ଗୋଟେ ଛୋଟିଆ ମନ୍ଦିର ଆରମ୍ଭ ହେଇଛି, ଏଇ ଛୋଟିଆ ମନ୍ଦିର ଏତେ ବିରାଟ ବଡ଼ ଗଛ ହେଇପାରିଛି, ତାହେଲେ ଭଗବାନ କାହିଁକି ନ କରିପାରିବେ? ଭଗବାନ ସବୁ କିଛି କରିପାରିବେ। ତେଣୁ ନାରଦମୁନି ସେଠୁ ବିଦାୟ ନେଇକି ଯେତେବେଳେ ପରେ ଗୋଟେ ବ୍ରାହ୍ମଣ ସବୁ ଦେଖାଇଛନ୍ତି, ବ୍ରାହ୍ମଣ କହୁଛନ୍ତି, ବ୍ରାହ୍ମଣ ସେ ପ୍ରଶ୍ନ ପଚାରିଛନ୍ତି ବ୍ରାହ୍ମଣଙ୍କୁ, ଭଗବାନଙ୍କର କଥାକୁ ସେ କହିଲେ ଯେ ଭଗବାନ ତୁ 100 ଜନ୍ମ ଲାଗିବ। 100 ଜନ୍ମ ଲାଗିବ? ମୁଁ ଏତେ ସେବା କରୁଛି, ଏତେ ପୂଜା କରୁଛି, ତାହେଲେ ମୋତେ କାହିଁକି ଏତେ ଜଣ ଲାଗିବ? ଆଚ୍ଛା ଭଗବାନ କ'ଣ କରୁଥିଲେ? ନା ଭଗବାନ ଗୋଟେ ସୂଚି ମନରେ ଗୋଟେ ହାତୀକୁ ଏପଟ ସେପଟ କରୁଥିଲେ ନା? ଏସବୁ ଜିନିଷ କଥା, ଏସବୁ କଳ୍ପନା, ଏସବୁ ବାଜି କଥା, ଛୁଞ୍ଚି ମୁନରେ କେମିତି ହାତୀ ଏପଟ ସେପଟ ହବ? ତେଣୁ ନାରଦମୁନି ବୁଝିଲେ ପ୍ରକୃତରେ ଜଣେ ବ୍ରାହ୍ମଣ ହେଲେ ମଧ୍ୟ ସେ ଭଗବାନଙ୍କ ଉପରେ ବିଶ୍ୱାସ ନାହିଁ ତାଙ୍କର। ତେଣୁ ଏଇ ଯେଉଁ ବୈଦିକ ଶାସ୍ତ୍ର ରହିଛି, ବୈଦିକ ଶାସ୍ତ୍ରରେ ଅନେକ କଥା ଯେଉଁ ରହିଛି, ଅଲୌକିକ କଥା ରହିଛି, ଭଗବାନ 7 ବର୍ଷରେ ଗୋବର୍ଦ୍ଧନକୁ ଧାରଣ କରିଥିଲେ, ଏସବୁ ଜିନିଷ ଯେଉଁମାନେ ନାସ୍ତିକ ବ୍ୟକ୍ତି ସେମାନେ ଏଇଟା ବୁଝିପାରନ୍ତି ନାହିଁ। ସେଥିପାଇଁ ବୈଦିକ ଶାସ୍ତ୍ରରୁ ସେମାନେ କହନ୍ତି ମାଇଥୋଲୋଜି, ହେଉଛି କଳ୍ପନା, ଏସବୁ ମନଗଣା ଜିନିଷ, ଏଇଟା ପ୍ରକୃତ ଘଟଣା ନୁହେଁ। ଇଏ ହେଉଛି ଭକ୍ତ ଏବଂ ଅଭକ୍ତ ଭିତରେ ତଫାତ୍ ହେଉଛି ଏବେ। ଭକ୍ତ ଯେତେବେଳେ ଭଗବାନଙ୍କର ଅଲୌକିକ ଘଟଣା ସବୁ ଶୁଣନ୍ତି, ଅଦ୍ଭୁତ କର୍ମଣା ବୋଲି କହିଲେ ତାଙ୍କୁ ଅଦ୍ଭୁତ କର୍ମଣା ସେ ସବୁ କିଛି ଅଦ୍ଭୁତ କାମ କରିପାରନ୍ତି ନା, ତେଣୁ ସେ କଥା ଯେତେବେଳେ ଶୁଣନ୍ତି ସେମାନେ ଭଗବାନଙ୍କର ଅଲୌକିକ ଶକ୍ତିକୁ ଚିନ୍ତା କରି ସେମାନେ ଆନନ୍ଦରେ ଗଦଗଦ ହୋଇଯାଆନ୍ତି। କିନ୍ତୁ ଜଣେ ଅଭକ୍ତ ଯେତେବେଳେ ଭଗବାନଙ୍କର ଏହିସବୁ ବିଷୟ ଅଚିନ୍ତ୍ୟ ଶକ୍ତି ବିଷୟରେ ଚିନ୍ତା କରନ୍ତି, ସେମାନେ କହନ୍ତି ଏସବୁ କଳ୍ପନା, ଏ ଘଟଣା ଠିକ୍ ନୁହେଁ। ଯାହା ହଉ, ମା ଯଶୋଦା ସବୁବେଳେ ସେ ହେଉଛନ୍ତି ଭଗବାନ ଭକ୍ତ, ସେ ସବୁବେଳେ ସ୍ୱୟଂରେ ମଧ୍ୟ ଭଗବାନଙ୍କ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି, ସବୁବେଳେ ସେ କୃଷ୍ଣ କିନ୍ତୁ ଭଗବାନଙ୍କ ଚିନ୍ତା କଲେ ମଧ୍ୟ ଭଗବାନଙ୍କର ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ଦେଖିଲେ ମଧ୍ୟ ସେ ଐଶ୍ୱର୍ଯ୍ୟଟାକୁ ଗ୍ରହଣ କରିପାରନ୍ତି ନାହିଁ, କାରଣ ତାଙ୍କର ମାଧୁର୍ଯ୍ୟ ଭାବ ରହିଛି। ବୃନ୍ଦାବନରେ ସମସ୍ତଙ୍କର ମାଧୁର୍ଯ୍ୟ ଭାବ ରହିଛି, କିନ୍ତୁ ମଥୁରା ଏବଂ ଦ୍ୱାରକାରେ ଭଗବାନଙ୍କର ଯେଉଁ ଐଶ୍ୱର୍ଯ୍ୟର ଶକ୍ତି ରହିଛି, ସେ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ଶକ୍ତି ଭଗବାନଙ୍କ ଭକ୍ତମାନେ ସେ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ଭାବ ମିଶ୍ରିତ ଭକ୍ତ, ଭଗବାନଙ୍କ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ଭାବ ମିଶ୍ରିତ ଭକ୍ତ ଭଗବାନଙ୍କ। କିନ୍ତୁ ବୃନ୍ଦାବନରେ ସମସ୍ତେ ମାଧୁର୍ଯ୍ୟ, ତାଙ୍କୁ ସେଠି ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ଦେଖିକି ମଧ୍ୟ ସେମାନେ ତାକୁ ଗ୍ରହଣ କରନ୍ତି ନାହିଁ, ଏ ଭଗବାନ ଯଦି କୃଷ୍ଣଙ୍କୁ ଭଗବାନ ବୋଲି କେହି ଗ୍ରହଣ କରନ୍ତି ନାହିଁ। କୃଷ୍ଣ ସେଠି ପ୍ରସିଦ୍ଧ କରୁଥାଏ ନା ନବନୀତ ଚୌର ବ୍ରଜେ ପ୍ରସିଦ୍ଧମ ନବନୀତ ଚୌରମ ଗୋପାଙ୍ଗନାପୂଳ ଚୌରମ ଅନେକ ଜନ୍ମାଦୃତ ପାପ ଚୌରମ ଚୌରାର ବନ୍ୟାଂ ପୁରୁଷଙ୍କ ନମାମି। ଭଗବାନ ଭକ୍ତ ଭଗବାନଙ୍କୁ ଏହିଭଳି ଭାବରେ ସ୍ତୁତି କରନ୍ତି, ବ୍ରଜେ ପ୍ରସିଦ୍ଧମ ନବନୀତ ଚୌରମ, ସେ ଲବଣୀ ଚରିତ୍ରରେ ମଧ୍ୟ ସେ ଭଗବାନ ଭଗବାନ ତାଙ୍କୁ ଆ ପର ଅଧ୍ୟାୟରେ ବର୍ଣ୍ଣନା କରିଲେ, ଭଗବାନ ମା ଯଶୋଦା ତାଙ୍କୁ ବାନ୍ଧିବେ, ଭଗବାନଙ୍କର ଯୋଉ ଦାମ ଦାମୋଦର ଲୀଳାଟିକୁ ବର୍ଣ୍ଣନା କରାଯିବ ନବ ଅଧ୍ୟାୟରେ, କିନ୍ତୁ ଆ ପର ଅଧ୍ୟାୟରେ। କିନ୍ତୁ ଭଗବାନ ଯାହା କଲେ ମଧ୍ୟ ସେ ହେଉଛନ୍ତି ପ୍ରଶଂସନୀୟ, ତାଙ୍କର କୌଣସି ନିନ୍ଦା ନାହିଁ, ସେ କେବଳ ନିନ୍ଦନୀୟ ନୁହନ୍ତି। ତେଣୁ ବ୍ରଜେ ପ୍ରସିଦ୍ଧ ନବନୀତ ଚୌରମ, ନବନୀତ ଚୌର ହେଲେ ମଧ୍ୟ ତାଙ୍କର ଭଗବାନଙ୍କର ସହିତ ମାଧୁର୍ଯ୍ୟ ଭାବରେ ସେମାନେ ସମ୍ବନ୍ଧିତ ହୋଇ ରହିଛନ୍ତି, ସେମାନେ ଜାଣନ୍ତି ଇଏ ଆମର ବହୁତ ପ୍ରିୟ, କୃଷ୍ଣ ହେଉଛନ୍ତି ଆମର ବହୁତ ପ୍ରିୟ। ଗୋପାଙ୍ଗ ନାମାଂଶ ଗୋପୂଳ ଚୌରଙ୍ଗ, ଗୋପୀମାନଙ୍କର ଯେଉଁ ବସ୍ତ୍ର ଚୋରି କରିଥିଲେ ସେଇଟାକୁ ଯେତେବେଳେ ଭଗବାନ ଭକ୍ତମାନେ ଦଶମ ସ୍କନ୍ଦ 22 ଅଧ୍ୟାୟ ବର୍ଣ୍ଣନା କରାଯିବ, ତେଣୁ ଯେଉଁମାନେ ଭଗବାନ ଭକ୍ତ ତାଙ୍କୁ ସେଇଭଳିଆ ପୂଜା କରନ୍ତି। ଆମର ଗୋପୂଳ ଗୋପୀମାନଙ୍କର ବସ୍ତ୍ର ଚୋରି କରିଥିଲେ, ଆମେ ସବୁଦିନ ସକାଳେ ସେଇଟାକୁ କହୁଛେ, କେତେ ବୋଲୁଛେ, ଭଗବାନ ପ୍ରାର୍ଥନା କରୁଛେ, ଗୋପୀବସ୍ତ୍ର ହାରି ବୋଲି କହୁଛେ, ଭଗବାନ ପ୍ରାର୍ଥନା କରୁଛେ। ବର୍ତ୍ତମାନ ସେଥିରେ ଆନନ୍ଦିତ ହେଉଛନ୍ତି, ଗଦ୍ଦ ହୋଇଯାଉଛନ୍ତି, କିନ୍ତୁ ଅଭକ୍ତମାନେ ସେଇଟା ବୁଝିପାରୁନାହାନ୍ତି। ସେ କହୁଛନ୍ତି ଭଗବାନ କାହିଁକି ଚୋରି କଲେ, ଗୋପୀମାନଙ୍କ ବସ୍ତ୍ର କାହିଁକି ଚୋରି କଲେ। ତେଣୁ ଆମ ଶିଶୁ ରାଧାକୃଷ୍ଣ ମହାରାଜ କହୁଥିଲେ, ସେ ବସ୍ତ୍ର ଚୋରି କରିବାଟା ତୁମେ ଚିନ୍ତା କରିପାରୁନ, ଯେ ଭଗବାନ ଯେତେବେଳେ ବସ୍ତ୍ର ପ୍ରଦାନ କରିଛନ୍ତି, ଯୌବନୀ ଯେତେବେଳେ ବସ୍ତ୍ର ପ୍ରଦାନ କରିଛନ୍ତି, କୋଟି ବସ୍ତ୍ର ଦେଇ ହେଲେ ଲଜ୍ଜା କଲେ ବାରଣ ସରବେ ତାଙ୍କର ସଙ୍ଗୀତ ରଚନା କରିଛନ୍ତି, ତାହେଲେ ସେଇଟା କ'ଣ ପାଇଁ କେମିତି ତାହେଲେ ସେଇଟା ଚିନ୍ତା କରୁନ। ତେଣୁ ଇଏ ସବୁ ଯେଉଁ ତତ୍ତ୍ୱ ରହିଛି, ଏ ଲୀଳା ସବୁ ରହିଛି, ଲୀଳାର ତତ୍ତ୍ୱ ବିଷୟରେ ଭାଗବତ ଏକାସ୍କନ୍ଧରେ ସବୁ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ସେଥିପାଇଁ ଆମେ ସେ ସମୟ ଗୌରବନ୍ଦ ସ୍ୱାମୀ ମହାରାଜ କହନ୍ତି, ଆମେ ଦଶମ ସ୍କନ୍ଧରେ ଯେଉଁ ଭଗବାନଙ୍କ ଲୀଳା ସବୁ ଶ୍ରବଣ କରିବା, ଆକୁ ବୁଝିବା ପାଇଁ ହେଲେ ଭାଗବତଙ୍କ ଏକାସ୍କନ୍ଧରେ ତା ତତ୍ତ୍ୱ ସବୁ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ଏ ତତ୍ତ୍ୱ ଯଦି ଆମେ ନ ବୁଝିପାରିବା, ତାହେଲେ ଭଗବାନ ଲୀଳାକୁ ଆମେ ବୁଝିପାରିବା ନାହିଁ, ତେଣୁ ଆମ ପତନ ହୋଇଯିବ। ଭଗବତ ନବଗତାରେ ଭଗବାନ କହିଛନ୍ତି, ଅହମି ସର୍ବ ଯଜ୍ଞାନା ଭକ୍ତା ଚ ପ୍ରଭୁରେବ ଚ ନ ତୁମାମ ଅଭିଜ୍ଞାନାଦି ତତ୍ତ୍ୱନାଥ ଚଳନ୍ତି। ଭଗବାନ ହେଉଛନ୍ତି ପ୍ରକୃତ ଉପଭୋଗକାରୀ, ଏଇଟାକୁ ଯେଉଁମାନେ ତତ୍ତ୍ୱରେ ନ ଜାଣିପାରନ୍ତି ସେମାନଙ୍କର ପତନ ହୋଇଯାଏ। ତେଣୁ ଯଶୋଦା ମାତା ଭଗବାନଙ୍କର ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ଦେଖିଲେ ମଧ୍ୟ ସେ ତାଙ୍କୁ ଭଗବାନ ବୋଲି ଗ୍ରହଣ କରୁନାହାନ୍ତି, ସେ ଭାବୁଛନ୍ତି ଇଏ ମୋର ପୁତ୍ର, କିମ୍ବା ସ୍ୱପ୍ନ ଏତଦୂତ ଦେବ ମାୟା, ବା ଏ ଦେବତାମାନଙ୍କର କୌଣସି ମାୟା ହେଇଯିବ, ନହେଲେ ଏମିତି କେମିତି ମୁଁ ଦେଖିଲି, ବିଶ୍ୱକୁ କେମିତି ଦେଖିଲି, ପୁଅର ମୁଖରେ କେମିତି ଦେଖିଲି, କିମ୍ବା ନଦୀ ବଟ ବୁଦ୍ଧି ମହ, ଅଥବା ଏମିତି ବି ହେଇପାରେ ମୋର ବୁଦ୍ଧି ନଷ୍ଟ ହେଇଯାଇଥିବ, ବୁଦ୍ଧି ମୋହ ହେଇଯାଇଛି, ବୁଦ୍ଧି କୌଣସି ଗୋଟେ ବିପର୍ଯ୍ୟ ହେଇଯାଇଛି। ବୁଦ୍ଧି ବିଷୟରେ ଭଗବତ ଗୀତାରେ ଶ୍ରୀମଦ ଭାଗବତରେ ଅନେକ ସ୍ଥାନରେ ବୁଦ୍ଧି ବିଷୟରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ବୁଦ୍ଧି ଯେଉଁ ରହିଛନ୍ତି, ଇଏ ହେଉଛି ଆମର ଯେଉଁ ଯେଉଁ ସୂକ୍ଷ୍ମ ଦେହ ରହିଛି, ସେ ସୂକ୍ଷ୍ମ ଶରୀରରେ ଏ ବୁଦ୍ଧି ବି ରହିଛି, ମନ ବୁଦ୍ଧି ଏବଂ ଅହଙ୍କାର। ଏ ବୁଦ୍ଧି ବିଷୟରେ ଅନେକ କଥା ରହିଛି। ପ୍ରଭୁପାଦ ମହାରାଜ କହନ୍ତି ଯେ ଏ ଯେଉଁ ବୁଦ୍ଧିକୁ ବ୍ରେନ୍ ସବଷ୍ଟାନ୍ସ ବୋଲି କୁହାଯାଇଛି, ବ୍ରେନ୍ ସବଷ୍ଟାନ୍ସ, ମେଧା ମେଧା ଶକ୍ତି ଯେଉଁ ରହିଛି ବ୍ରେନ୍ ସବଷ୍ଟାନ୍ସ, ଗୋଟେ ପୁରୁଷର ବୁଦ୍ଧିର ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ପ୍ରଭୁପାଦ ମହାରାଜ ଉଦାହରଣ ଦେଇଛନ୍ତି ଯେ କୁହାଯାଇଛି 64 ounce, 64 ounce ରହିଛି ବୁଦ୍ଧି ପୁରୁଷ ଲୋକର, କିନ୍ତୁ ସ୍ତ୍ରୀ ଲୋକମାନଙ୍କ ବୁଦ୍ଧି ହେଉଛି ମ୍ୟାକ୍ସିମମ୍ ହେଉଛି 36 ounce, 36 ounce। କିନ୍ତୁ ବୁଦ୍ଧି ଶକ୍ତି ଯାହା ଥିଲେ ମଧ୍ୟ ଭଗବାନଙ୍କୁ ପ୍ରାପ୍ତ ହେବା ପାଇଁ ଯେ ଜଣେ ବୁଦ୍ଧି ମାଧ୍ୟମରେ ଭଗବାନ ପ୍ରାପ୍ତ ହେବ ତା ନୁହଁ, ଜଣେ ବୁଦ୍ଧିହୀନ ବ୍ୟକ୍ତି ଗଜରାଜ ମଧ୍ୟରେ ଭଗବାନ ପ୍ରାପ୍ତ ହୋଇଛନ୍ତି। ମାଙ୍ଗି ପାଶ୍ରିତ ଯୋଉ ବି ସିଉ ପାପ ଜନୟ ସ୍ତ୍ରୀ ଓ ବୈଶ୍ୱ ତଥା ସୁଦ୍ରା ଏ ବି ଜାଣନ୍ତି ପରାଙ୍ଗତି, ଯେଉଁମାନେ ଭଗବାନଙ୍କର ଆଶ୍ରୟ ନେଇଛନ୍ତି ସେମାନେ ଯେତେ ନିଜ ସ୍ତରରେ ହେଲେ ମଧ୍ୟ ସେମାନେ ଭଗବାନଙ୍କୁ ପ୍ରାପ୍ତ ହୋଇପାରିବେ। ତେଣୁ ଏ ଯେଉଁ ବୁଦ୍ଧି ରହିଛି, ଏ ବୁଦ୍ଧି ବିଷୟରେ ଅନେକ ସ୍ଥାନରେ ବହୁତ କଥା ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି, କିନ୍ତୁ ଆମେ ଏତିକି ଜାଣିବା ଯେ ଏ ଯେଉଁ ବୁଦ୍ଧି ସାହାଯ୍ୟ ମଧ୍ୟ ଆମେ ଭଗବାନଙ୍କୁ ଜାଣିପାରିବା। ଭଗବତ ଗୀତା ଦଶମ ଅଧ୍ୟାୟରେ ଭଗବାନ କହିଛନ୍ତି ଯେ ତେଷାଂ ସତଯୁକ୍ତାନାଂ ଭଜତାଂ ପ୍ରତିପୂର୍ବକଂ ଦଦାମି ବୁଦ୍ଧିଯୋଗନ୍ତଂ ଯେନ ମାମ୍ ପ୍ରଜାନ୍ତି ତେ। ଯେଉଁମାନେ ଭଗବାନଙ୍କ ସହିତ ସତଯୁକ୍ତ ହୋଇଛନ୍ତି ଭଗବାନ ତାଙ୍କୁ ଶୁଦ୍ଧ ବୁଦ୍ଧି ପ୍ରଦାନ କରନ୍ତି। ବିଶୁଦ୍ଧ ବୁଦ୍ଧି ଏବଂ ଅବିଶୁଦ୍ଧ ବୁଦ୍ଧି, ଏଇଭଳିଆ ଦୁଇ ପ୍ରକାର ବୁଦ୍ଧି ରହିଛି ବୋଲି କୁହାଯାଉଛି। ଭଗବତ ଆସ୍ତାରେ ତିନି ପ୍ରକାର ବୁଦ୍ଧି ବିଷୟରେ କୁହାଯାଇଛି, ସତ୍ୟଗୁଣର ବୁଦ୍ଧି, ରଜଗୁଣର ବୁଦ୍ଧି, ତମଗୁଣର ବୁଦ୍ଧି। ବିଶେଷ ଭାବରେ ଯେଉଁମାନେ ରଜଗୁଣ ରହିଛନ୍ତି ତାଙ୍କର ବୁଦ୍ଧି ହେଉଛି ଅଜଗୁଣବତ୍ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ବୁଦ୍ଧି ସାର ପାର୍ଥ ରାଜସୀ, ଅଯଥା ବୁଦ୍ଧି ତାଙ୍କର ସବୁ ରହିଛି। ଏବଂ ଯେଉଁମାନେ ତମଗୁଣ ରହିଛି ତାଙ୍କର ବୁଦ୍ଧିକୁ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ସର୍ବଥା ବିପରୀତାଂଶ ବୁଦ୍ଧି ସାର ପାର୍ଥ ତାମସୀ, ସବୁବେଳେ ତାଙ୍କର ବିପରୀତ ବୁଦ୍ଧି ରହିଛି। এবং যে ব্রহ্ম আরাধনা করছেন তাঁর বুদ্ধি মধ্যে শুদ্ধ নহব ভাগবত দশম স্কন্দ দ্বিতীয় অধ্যায়ে গর্ভস্থিতিরে ব্রহ্ম কথা কইছেন যে নিয়ারবিন্দাক্ষ বিমুক্তমান কৈয়স্ত ভারত অবিশুদ্ধ বুদ্ধয়া আরুয় পুত্রেণ পরম পদম তথা পতন্তি অব অনাদ্য দুষ্ম দাঙ্গয়া যেমনি ভগবান পাদ পদ্ম আশ্রয় নেই যেভাবে ভাবে পদ্ম যেতবে সূর্য উদয় হচ্ছে পদ্ম প্রস্ফুটিত হচ্ছেন সূর্য যেতবে অস্ত হয়ে যাচ্ছেন পদ্মস্থলে বন্ধ হয়ে যাচ্ছে সেইভাবে ভগবান পাদ পদ্ম রূপক যে আশ্রয় নেই না সে ভগবান যেনিয়া রবীন্দ্র সেমানে ভগবান পাদপদ্মের আশ্রয় নেই সেমানে যদিও বহু উচ্চ সাধনা করে ব্রহ্মলোক প্রাপ্ত হচ্ছে কিন্তু সেটিও মধ্যে তাঁর পতন হয়ে যায় অনাবৃত দুষ্ম বাঙ্গলা যেহেতু ভগবান পাদপদ্মের সেখানে আশ্রয় নেই না তেমন এই বুদ্ধি যে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি সেমানে বিভিন্ন দেবাদেবী মানে পূজা করতে বর্ণনাকারী ভগবদ্গীতারে যে কন যে অল্প মেধাসাম অন্তর্ভুক্ত প্রান্তেষাম তদ্ভবতি অল্প মেধাসাম দেবান দেবতা যান্তি মদ্ভক্তা যান্তি মাম বুঝি যেমন অল্প বুদ্ধিমান ব্যক্তি সেমানে ভগবান শরণে নদী বিভিন্ন দেবাদেবী মান শরণে যাতে অন্তর্গত পূরণ পেশান যেহেতু দেবতা মানে মধ্যে তাঁকর যেতবে সময় আসুচি কিণে পুণ্য মধ্য লোক মিশন্তি তাঁকর যেতবে পুণ্য সত্ত্বেও সেমানে পুঁ ভৌতিক জগৎকে আসবে ভাগবত পঞ্চম স্কন্ধে বর্ণনা করা যাইছি সেমানে ভগবান স্তুতি করছন্তি যে ভারতবর্ষের যে মনুষ্য জন্ম নেইছন্তি সেমানে কিভাবে কেটে পুণ্য কার্য করছন্তি বা ভগবান কৃপা প্রাপ্ত হয়েছেন যেমন সে ভগবান মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে ভারতবর্ষের আপনার আরাধনা করছেন তেমন আমার যেতবে দেহ শরীর নষ্ট হয়ে যাব সেতবে আমি এই ভারতবর্ষের মনুষ্য জন্ম প্রদান করতে ভগবান স্তুতি করছেন কিন্তু ভারতবর্ষের মানব চাহুছি কন আমেরিকা যাওয়া চাহুছি সে ভারতবর্ষের চাহুছি তেমন যে অল্প বুদ্ধিমান ব্যক্তি সে দেবতা মানুষ পূজা করতে অন্তর দেবতা মানুষ যেহেতু অন্ত অই তাঁকর যে সে দেবতা মানুষ যে ফল প্রাপ্ত হচ্ছে সেইটা মধ্যে অন্ত বন্ধু সেইটা মধ্যে নষ্ট হয়ে যাব অন্ত রয়ে তার অন্ত হয়ে যাব সে ফল যাক অত্যারে মধ্যে তেমন যে অল্প মেধাসা যে অল্প বুদ্ধিমান ব্যক্তি সে ভগবান আরাধনা নকরি দেবতা মানুষ আরাধনা করতে তেমন বুদ্ধির শ্রেষ্ঠ উপযোগ হচ্ছে যদি আমি বুদ্ধি পাইছে ইদম হি পুরুষ বুদ্ধির তৈরি আবিচিত কবি নির্মিত উত্তম শ্লোক গুণান বর্ণনা ভাগবত প্রথম শ্লোক প্রথম অধ্যায়ে বর্ণনা করা যাইছে বুদ্ধির সদুপযোগ হচ্ছে যদি ভগবান গুণ বর্ণনা করিপারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে অন্যথা আমি যে মানব জন্ম প্রাপ্ত হয়েছে এই যে বুদ্ধি আমার আছে এ গোটে উন্নত চেতনা আমি প্রাপ্ত হয়েছে এ হচ্ছে মুকুট চেতনা স্তর আমি প্রাপ্ত হয়েছে পশুপক্ষী যেমন অনেক সে 80 লক্ষ জীব অনেক তাঁকর বুদ্ধি এই যে উন্নত নুহ তাঁকর চেতনা নিম্ন চেতনার আছে যা আবৃত চেতনা বা সকুচিত চেতনা এই নিম্ন চেতনার সে অনেক জনে মানব জন্ম প্রাপ্ত হয়েছেন মানে সে গোটে মুকুট চেতনা স্তরকে আসছেন তেমন এই মুকুট চেতনা স্তরে যদি আমি জনে উপযুক্ত গুরুঙ্কর শরণে যা তাহলে সেমানে সেই উপযুক্ত গুরু আম ভগবান সেবায় নিযুক্ত করবে এবং ভগবান সেবায় আমি নিযুক্ত হলে আস্তে আস্তে আমার যে চেতনা আছে এই মুকুট চেতনা তাকে উন্নত করি বিকশিত চেতনা স্তরকে আমি নিয়েপারা এবং এই বিকশিত চেতনা স্তরকে আহরি উন্নত কলে আমি পূর্ণ বিকশিত চেতনা স্তরকে আসিপারা এই পূর্ণ বিকশিত চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা অন্তরাষ্ট্রীয় কৃষ্ণ ভাবনা সংঘর অর্থ হচ্ছে সেইটা সমস্ত সে চেতনা রয়েছে কিন্তু যদি আমি মানব জন্ম প্রাপ্ত হই এই চেতনাকে বিকশিত নকলে কৃষ্ণ চেতনা স্তরকে ন নেলে তাহলে আমি মানব জন্ম বিফল হয়ে গেল হরি হরি বিফলে জন্ম ওয়াইন মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ না বজিয়া জানিয়া শুনিয়া বিষ খায়নি। তেমনি এই মনুষ্য জন্মরে আমি যে বুদ্ধি প্রাপ্ত হয়েছে, এই বুদ্ধি দ্বারা আমার যে চেতনা রয়েছে সেই চেতনাকে বহু সর্বশ্রেষ্ঠ স্তরকে যদি আমি নিয়েপারা তাহলে আমি এই কৃষ্ণ চেতনা প্রাপ্ত হয়েপার। ইয়ে হচ্ছে কৃষ্ণ চেতনা, যেমন পশ্যতি সর্বত্র সর্বঞ্চ মহি পশ্যতি তস্যাহং ন প্রণশামি সচ মে ন প্রণশতি ভগবত সত্যধারী ভগবানের কথা কৌশল কৃষ্ণ চেতনা স্তর লক্ষণ বর্ণনা করা যাই। সবুটি সে ভগবান দর্শন করতে মা যশোদা সেই স্তরটা তাঁর বুদ্ধির মোহ কেবে নাই, কিন্তু সে চিন্তা করছেন মোর বুদ্ধি মোহ হয়ে গেল কি অথ অনুষ্ঠিত মা তপস্য অথবা এমনি হইপরে মোর যে অর্ভক মোর যে পুত্র এই শিশুপুত্র তার যে কষ্ট নৌপতিক আত্মযোগ অত্পতিক স্বাভাবিক আগে এই শক্তি রয়েছে কি আত্মযোগ এই শক্তি রয়েছে কি একটা চিন্তা করছেন। যে গর্ভমণি কে নারায়ণ সব গুণেই তাঁর সব গুণ সব রয়েছে নারায়ণক ভাই রহব তেমন এইভাবে ভাবে তাঁর নারায়ণক ভাই গুণ অথপি তাঁর মুখে মু এই বিশ্বরূপ দর্শন কলি এইভাবে ভাবে সে চিন্তা করছেন। জয় শ্রী ভাগবত কী জয় শ্রী গোপাল জয় শ্রী গুরুদেব কী অনন্ত কোটি বৈষ্ণব কী তাই
জয় শ্রী গোপাল।